রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আজকের পর্বে আলোচিত হবে ইনশাআল্লাহ ইসলামে বিয়ের বিধান, বহু বিবাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু বিবাহের হিকমত সম্পর্কে। সহিহ বুখারীতে উল্লেখিত একটি হাদিসে এসেছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেছেন, একবার তিন ব্যক্তির একটি দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কে জানার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরের কাছে এলো। এরপর যখন তাদেরকে আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগী সম্পর্কে জানানো হলো, তখন তারা যেন আল্লাহ রাসূলের ইবাদত বন্দেগীকে কম পরিমাণ মনে করল এবং বলল, আমরা তো আর আল্লাহ রাসূলের সমকক্ষ হতে পারবো না, কারণ তার আগের এবং পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এই অবস্থায় তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি সে বলল, আমি সারা রাত জীবনে ঘুমাবো না এবং সালাত আদায় করতেই থাকব। দ্বিতীয় ব্যক্তি বলল, আমি সারা বছর সিয়াম পালন করতেই থাকব এবং কখনও সিয়াম ভাঙবো না। আর তৃতীয় ব্যক্তি বলল, আমি নারীদের সাথে সম্পর্ক স্থাপন করা থেকে দূরে থাকব, জীবনে কখনও বিয়ে শাদি করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভেতর থেকে এই তিন ব্যক্তির কথা শুনলেন এবং শুনে তিনি বাইরে বেরিয়ে এলেন। এরপর বললেন, তোমরা তিনজন ওই সব ব্যক্তি যারা এরকম কথা বলেছ, আল্লাহর কসম, আমি তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের থেকে আমি আল্লাহর প্রতি বেশি আনুগত্যশীল, অথচ আমি সিয়াম রাখি, আবার সিয়াম রাখা থেকে বিরতও থাকি, আমি সালাত আদায় করি এবং ঘুমাই আর বিয়ে শাদিও করি। সুতরাং যারা আমার সুন্নতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে তারা আমার দলভুক্ত নয়। এই হাদিসের উপর মন্তব্য করে ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতি ছিল খুবই সরল। তিনি খাবার খেতেন যেন রোজা রাখার শক্তি অর্জন করতে পারেন, তিনি ঘুমাতেন যেন রাতের কিছু অংশ জেগে সালাত আদায়ের শক্তি অর্জন করতে পারেন, তিনি বিয়ে করতেন যেন নিজের কামনা বাসনা দূর করতে পারেন, পবিত্রতা রক্ষা করতে পারেন এবং বংশবৃদ্ধি করতে পারেন। এরপর ইবনে হাজার বলেন, সুতরাং যারা উচ্চ মর্যাদাবান লোকেদের অন্তর্ভুক্ত হতে চায় তাদের উচিত এই হাদিস অনুসরণ করা। বিয়ে মানুষের একটি স্বাভাবিক মানবিক প্রবৃত্তি এবং এটি আল্লাহ তাআলার ইবাদতেরও একটি মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়েকে দিনের অর্ধেক বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিয়ে করল সে তার অর্ধেক দিন পূর্ণ করল, আর বাকি অর্ধেকের বিষয়ে সে যেন আল্লাহকে ভয় করে। অন্য হাদিসে এসেছে, স্বামী স্ত্রী যখন একান্তে বসে আলাপ করে হাসি খুশি থাকে তার মধ্যেও নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আর একজন নেককার সতী স্ত্রীকে এই দুনিয়ার অস্থায়ী জগতের শ্রেষ্ঠ সম্পদ বলেও হাদিসে উল্লেখ করা হয়েছে। বিয়েতে নিজে অনাগ্রহী থাকা কিংবা অন্যদেরকে অনুৎসাহিত করা, এটা মূলত শয়তানের একটি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা আমাকে বিয়ের ব্যবস্থা করে দাও, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে বলেছেন, আমি যেন বিয়ে ছাড়া আল্লাহর দরবারে না যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমরা ছিলাম যুবক, তখন বিয়ের খরচের মতো সামর্থ্য আমাদের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারাশ শাবাব মান ইস্তাতা আল বায়াতা ফালইয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারজি ওয়া মান লাম ইস্তাতি ফা আলাইহি বিসসাওমি ফা ইন্নাহু লাহু ইজাউ। হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখো তারা যেন বিবাহ করে নেয়, কারণ বিবাহ মানুষের দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে সংযমী করে। আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই সে যেন সিয়াম পালন করে, কারণ সিয়াম তার যৌনতাকে দমন করবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আক্কাফ ইবনে বিশার নামে এক ব্যক্তি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে হাজির হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, হে আক্কাফ, তুমি কি বিয়ে করেছ? সেই লোক জবাব দিল, না। আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, তাহলে কি তোমার শরীয়তসম্মত দাসী আছে? সেই লোকটি বলল, না। আল্লাহ রাসূল আবার প্রশ্ন করলেন, তোমার অবস্থা কি সচ্ছল? জবাবে লোকটি বলল, হ্যাঁ, আর আমি এতে সন্তুষ্ট। লক্ষণীয়, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই লোকটিকে প্রশ্ন করেছেন যে তোমার স্ত্রী আছে কিনা, এরপর জানতে চেয়েছেন তার শরীয়তসম্মত দাসী আছে কিনা। উভয় প্রশ্নের জবাব যখন নেতিবাচক আসলো, তখন আল্লাহ রাসূল প্রশ্ন করলেন যে তার মধ্যে বিয়ে করার সামর্থ্য আছে কিনা, অর্থাৎ তার মধ্যে সচ্ছলতা আছে কিনা। সেই লোকটি জবাব দিয়ে বলল তার মধ্যে সচ্ছলতা আছে, আর এই অবস্থাতেও সে বিয়ে না করে সেই অবস্থার উপরেই সন্তুষ্টি প্রকাশ করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জবাব দিলেন, এই অবস্থায় তুমি শয়তানের ভাই, তুমি যদি খ্রিস্টান হতে তাহলে সন্ন্যাসী রূপে পরিচিতি পেতে, আর আমার সুন্নত হচ্ছে বিয়ে করা, আর তোমার মতো মন্দ ব্যক্তিরা বিবাহ শাদীবিহীন জীবন কাটিয়ে দেয়। মৃত্যুর কালে সবচেয়ে বেশি অপদস্থ হয়ে মারা যায় ওই ব্যক্তি যে ব্যক্তি বিয়ে শাদী ছাড়া জীবন কাটিয়ে দেয়। নেককার লোকদের জন্য বিয়ে ছেড়ে দেওয়া থেকে আর বড় কোনো অস্ত্র শয়তানের হাতে নেই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এই রকমই ছিল যে অধিকাংশ সময়ই তার ঘরে পানাহারের মতো, খাওয়া দাওয়ার মতো কিছু থাকত না। এরপরও তিনি বিবাহ করা পছন্দ করতেন এবং অন্যদেরকে বিয়ে করতে উৎসাহ দিতেন। মানুষকে অবিবাহিত থাকতে তিনি নিষেধ করতেন। ইমাম আহমদ বলেন, এরপরেও যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজকে অপছন্দ করল, সে কখনও সত্যের অনুসারী নয়, সে কখনও হকের উপর থাকতে পারে না। একজন মানুষের উপর বিয়ে করার বিধান কী? এই প্রসঙ্গে ব্যাখ্যা করে ওলামায়ে কেরাম বলেন, যেই সব ব্যক্তির যৌন চাহিদা আছে তবে কোনো গুনাহের আশঙ্কা নেই বা জিনায় পতিত হওয়ার শঙ্কা নেই, তাদের জন্য বিয়ে করা সুন্নত। আর যাদের যৌন চাহিদা আছে এবং বিয়ে না করলে জিনায় পতিত হওয়ার আশঙ্কা রয়েছে, তাদের জন্য বিবাহ করা ওয়াজিব। আর যেই সকল ব্যক্তিদের যৌন চাহিদা নেই, যেমন পুরুষত্বহীন কিংবা বয়স্ক ব্যক্তি, তাদের জন্য বিয়ে করা মুবাহ বা বৈধ। আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে নারী পুরুষ স্বামী স্ত্রী উভয়ের মধ্যে সম্পর্ক স্থাপনের উপায় রেখেছেন। এই বৈবাহিক সম্পর্কের মধ্যে আল্লাহ তাআলা রেখেছেন স্বামী স্ত্রী উভয়ের জন্য শান্তির আবাস, প্রশান্তি, সুকুন, ভালোবাসা এবং রহমত। পাশাপাশি এটা মানুষের সচ্চরিত্র রক্ষার অন্যতম প্রধান উপায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ
আর আল্লাহর নিদর্শনসমূহের মধ্যে একটি নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনী বা স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, আর তিনি তোমাদের মধ্যে দিয়েছেন পারস্পরিক ভালোবাসা এবং দয়া। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল মানুষের জন্য। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানুষ পারিবারিক সম্পর্ক সৃষ্টি করে, পরস্পর ভালোবাসা এবং আত্মীয়তা সম্পর্ক স্থাপন করে, নিজেকে গুনাহ থেকে সংযত রাখতে পারে এবং বৈধ ও নিরাপদ পদ্ধতিতে নিজের যৌন চাহিদা পূরণ করতে পারে। স্বামী স্ত্রীর পরস্পর সম্পর্ক সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র ইরশাদ করে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়ান্তুম লিবাসুল্লাহুন্না, স্ত্রীরা তোমাদের জন্য পোশাকস্বরূপ আর তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ। পোশাক যেভাবে মানবদেহকে বিভিন্ন রকমের ক্ষতি থেকে রক্ষা করে, নগ্নতা, অশ্লীলতা, কুশ্রিতা ইত্যাদি থেকে বাঁচিয়ে রাখে, ঠিক তেমনইভাবে বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী পরস্পরকে রক্ষা করে বিভিন্ন বিপদ আপদ থেকে। আর এছাড়া মানুষের বংশবৃদ্ধি, সন্তান লাভ, এর একমাত্র বৈধ পদ্ধতি হচ্ছে বিবাহ। বিয়ের মাধ্যমে একজন পুরুষ পিতৃত্বের স্বাদ লাভ করতে পারে আর একজন নারী মাতৃত্বের স্বাদ লাভ করতে পারে। বিয়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে এই প্রসঙ্গে আরও অনেক কথাই বলা যেতে পারে, তবে আপাতত এতটুকু জেনে রাখাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের হিকমত সম্পর্কে আলোচনার আগে আমাদের আরেকটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন। এই আধুনিক বিশ্বে যেখানে চারিদিকে অশ্লীলতা এবং পাপাচারের সমাহার ছড়াছড়ি, সেই অবস্থায় কিছু মানুষের মধ্যে একটি অদ্ভুত ধারণা দেখা যায়। অনেকেই মনে করে থাকেন, একজন ব্যক্তি যদি ধার্মিক হন, একজন ব্যক্তি যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দীগীর মধ্যেই থাকেন, তাহলে তার আবার বিয়ে করার কী প্রয়োজন? যেন ভাবখানা এমন, বিয়ের বিষয়টি শুধুমাত্র সাধারণ মানুষদের জন্য, আর ধার্মিক ব্যক্তিদের জন্য যেন বিয়ে করার কোনো প্রয়োজনীয়তাই নেই। আর বর্তমানে যেহেতু আমরা একটি গ্লোবাল বিশ্বে বসবাস করি, কাজেই পশ্চিমা বিশ্বে যেই সকল চিন্তা বা ধ্যান ধারণা ছড়িয়ে যায়, সেগুলো আজ না হলেও কাল কিংবা পরশু ধীরে ধীরে ঠিকই মুসলিম বিশ্বে এসে অনুপ্রবেশ করে। পশ্চিমা বিশ্বে অনেক মানুষের মধ্যে এরকম একটি ধারণা রয়েছে যে তাদের খ্রিস্টান সাধু পুরুষ তারা তো বিয়ে শাদী করে না, সুতরাং নবী রাসূল বা এই সকল ব্যক্তিদের জন্য আবার বিয়ে করার দরকার আছে কি না। কোরআনের আয়াত থেকে জানা যায়, বৈবাহিক সম্পর্ক স্থাপন করা, এটা নবী রাসূলদের চিরাচরিত সুন্নত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً
হে নবী, আপনার পূর্বেও আমি অনেক রাসূল প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটি জিনিস নবীদের চিরাচরিত সুন্নত। প্রথমত লজ্জাসরম বা হায়া, দ্বিতীয়ত সুগন্ধি ব্যবহার করা, তৃতীয়ত মিসওয়াক করা এবং চতুর্থত বৈবাহিক সম্পর্ক স্থাপন করা। এবারে চলুন এই প্রশ্নের পেছনে যে পটভূমি সেটা একটু খতিয়ে দেখা যাক। অর্থাৎ একজন ব্যক্তি ধার্মিক হলে তাকে বিবাহবিহীন বৈরাগ্যের জীবন কাটাতে হবে, এ ধারণার উৎপত্তি ঘটল কোথা থেকে? এর উৎপত্তি ঘটেছে মূলত বিকৃত হয়ে যাওয়া সেই খ্রিস্টান ধর্ম থেকে। আল্লাহ তাআলা তাদের এই সকল বৈরাগ্য এবং রীতিনীতি সম্পর্কে কুরআনে বলেছেন,
وَرَهْبَانِيَّةً ابْتَدَعُوهَا مَا كَتَبْنَاهَا عَلَيْهِمْ إِلَّا ابْتِغَاءَ رِضْوَانِ اللَّهِ
আর বৈরাগ্য বা সংসার বিরাগী মনোভাব এটা তো তারা নিজেরাই উদ্ভাবন করেছে, যা আমি তাদের উপরে বাধ্যতামূলক করিনি। কিন্তু তারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এটা আবিষ্কার করেছে, আর যেটা আবিষ্কার করেছে সেটাও তারা যথাযথভাবে পালন করতে পারেনি। আমরা জানি বৈরাগ্যের নামে খ্রিস্টান সাধুপুরুষরা বিয়ে শাদী করে না, বৈবাহিক সম্পর্ক স্থাপন করে না, অন্যান্য কিছু ধর্মেও এরকম ব্যাপার আছে। কিন্তু এর বিপরীতে খ্রিস্টানদের সেই চার্চগুলোতে কত রকমের অশ্লীল ঘটনা ঘটে সেগুলো প্রায়ই নানা রকমের খবর পত্রপত্রিকায় প্রকাশিত হয়, যা কম বেশি আমরা সকলেই জানি। একদিকে দেখা যায় তারা বিয়ে শাদী করে না, কিন্তু আরেকদিকে নানা রকমের যৌন অপরাধে জড়িয়ে পড়ে। সুতরাং ধার্মিক হতে হলে আপনার মধ্যে কোনো ধরনের যৌবিক অনুভূতি থাকতে পারবে না, এই ধারণার উৎপত্তি মূলত খ্রিস্টান পুরোহিতদের বানানো সেই বিকৃত খ্রিস্টান ধর্ম থেকে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, এই খ্রিস্ট ধর্মে যৌনতাকে একটি নেসেসারি ইভিল বা দরকারি খারাপ বিষয় এভাবে উপস্থাপন করা হয়েছে। 430 খ্রিস্টাব্দে মৃত্যুবরণকারী খ্রিস্ট ধর্মের একজন পুরোহিত সেন্ট অগাস্টিনের মতে, যদি কোনো বিবাহিত দম্পতি শারীরিকভাবে ঘনিষ্ঠ হয়, এটাও নাকি এক প্রকার অপরাধ ঈশ্বরের কাছে। সেন্ট অগাস্টিনের মতে, কোনো স্বামী স্ত্রীও নিজেদের মধ্যে যৌন সম্পর্ককে উপভোগ করতে পারবে না, বরং সেটাকে একটি খারাপ বিষয় বা নেসেসারি ইভিল হিসেবে দেখতে হবে। মধ্যযুগের সেই চার্চের পুরোহিতরা খ্রিস্টান স্বামী স্ত্রীর মধ্যে সপ্তাহে দুই দিন অর্থাৎ মঙ্গল এবং বুধবার বাদে বাকি পাঁচ দিন যৌন সম্পর্ক স্থাপন নিষিদ্ধ করে দিয়েছিল। এই প্রেক্ষাপটের কারণে অনেকেই বলে থাকেন, পশ্চিমা বিশ্বে বর্তমানে যে অবাধ যৌনচার সয়লাভ দেখা যায়, এর পেছনে মধ্যযুগে খ্রিস্টানদের ওই সকল অতি বাড়াবাড়ি এবং কড়াকড়ির প্রভাব রয়েছে। মূলত সেই সবের পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই বর্তমানে পশ্চিম বিশ্বে অবাধ যৌনতা ছড়িয়ে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে 1960-70 সালের দিকে যে সেক্সুয়াল লিবারেশন মুভমেন্ট দেখা যায়, এর পিছনে মধ্যযুগে খ্রিস্ট ধর্মের ওই সকল কড়াকড়ি নিয়মের একটি পরোক্ষ প্রভাব আছে বলে অনেকেই মতামত প্রকাশ করেছেন। আর আমরা আগেই বলেছি, পশ্চিমা বিশ্বে যেটা ঘটে সেটা আজকাল কিংবা পরশু কয়েকদিন পরে হলেও ধীরে ধীরে মুসলিম বিশ্বে অনুপ্রবেশ করে। সুতরাং পশ্চিমা বিশ্ব এবং খ্রিস্টধর্মের ওই সকল বিষয়ের প্রভাবের কারণে আজকাল মুসলিমদের মধ্যেও অনেকেই কোরআনে বর্ণিত হুর আল আইন এই বিষয়ের আলোচনা শুনলে লজ্জিত বোধ করে। জান্নাতে আল্লাহ তাআলা পুরুষদের জন্য ডাগর চক্ষু বিশিষ্ট হুর আল আইনের ব্যবস্থা করেছেন, তাদের কথা শুনলে অনেক মুসলিম লজ্জিত বোধ করেন। আবার কিছু ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষীরাও মুসলিমদেরকে অপমান করার জন্য হুর আল আইনের প্রসঙ্গ নিয়ে আলাপ তুলতে চান, যেন তাদের কথা শুনলে মনে হয় এটা কোনো খারাপ বিষয়। অথচ এই বিষয়ে সার কথা হচ্ছে, আল্লাহ তাআলা যা কিছু বৈধতা দিয়েছেন সেটা বৈধ, আর যা কিছু অবৈধ করেছেন সেটা অবৈধ। বৈধ উপায়ে মানুষের জৈবিক চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা বিয়ের ব্যবস্থা রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের জন্য তোমাদের স্ত্রীর লজ্জাস্থানেও রয়েছে সদকা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি নিজের জৈবিক চাহিদা মেটায়, এর বিনিময়েও সে সওয়াব লাভ করবে? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি মনে করো, যদি ওই ব্যক্তি কোনো নিষিদ্ধ উপায়ে হারাম উপায়ে তার জৈবিক চাহিদা মেটাতো, তাহলে কি তার জন্য গুনাহ লেখা হতো না? জবাবে সাহাবা ইকরাম বললেন, অবশ্যই লেখা হতো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুতরাং যখন সে বৈধ উপায়ে হালাল উপায়ে নিজের জৈবিক চাহিদা পূরণ করবে, তার বিনিময়ে অবশ্যই তার জন্য নেকি বা সওয়াব লেখা হবে। আমরা জানি ইসলামে একজন মুসলিম পুরুষকে সর্বোচ্চ চারজন স্ত্রী গ্রহণ করার বৈধতা দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে সূরা নিসা তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর ভিত্তিতে অনেকেই বলে থাকেন, ইসলামে একজন মুসলিম পুরুষের চারজন পর্যন্ত স্ত্রী গ্রহণ করা বৈধ, তাহলে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারের অধিক বিয়ে করেছেন? আর আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন তিনি 9 জন স্ত্রী রেখে যান, আর সারা জীবনে সর্বমোট তিনি 11 জন স্ত্রী গ্রহণ করেছিলেন। এই বিষয়ের দিকে ইঙ্গিত করে অনেকেই প্রশ্ন করে, একজন ব্যক্তির এতজন স্ত্রী গ্রহণ করার কারণ কি। আজকের আলোচনায় আমরা এই প্রশ্নের উত্তর জানব। তবে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে লক্ষ্য করতে হয় যিনি প্রশ্ন করছেন তার উদ্দেশ্য বা মোটিভ কি। প্রথমে দেখতে হয় এই প্রশ্ন কারা উপস্থাপন করছেন, কারণ এক এক ব্যক্তি এক এক নিয়তে এক এক মোটিভে বা এক এক উদ্দেশ্যে প্রশ্ন উপস্থাপন করে। একজন ইসলাম বিদ্বেষী নাস্তিক যে উদ্দেশ্যে প্রশ্ন করে, আর একই বিষয়ে যদি একজন মুসলিম, তাহলে দুইজনের প্রশ্ন করার উদ্দেশ্য কিংবা কারণ কখনোই এক নয়। একজন ইসলাম বিদ্বেষী প্রশ্ন করে, সেই প্রশ্নের আড়ালে তার মনে লুকিয়ে থাকা কুফর এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তার মনে লুকিয়ে থাকা কুৎসিত বক্তব্য প্রতিষ্ঠা করার জন্য, সেগুলো ছড়িয়ে দিয়ে মুসলিমদের মনে সন্দেহ ঢুকিয়ে দেওয়ার জন্য। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন নিয়ে যারা অপবাদ দেয়, তারা এটা বুঝে শুনেই প্রচার করে, যেন সাধারণ মুসলিমদের মধ্যে তারা বিভ্রান্তি ছড়িয়ে দিতে পারে। সেই সব প্রশ্নের উত্তর জানা তাদের উদ্দেশ্য নয়। এ কারণে দেখা যায় ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকরা যে সকল প্রশ্ন উপস্থাপন করে, তাদেরকে সেই সকল প্রশ্নের জবাব দেওয়ার পরেও একই প্রশ্ন তারা বারবার উপস্থাপন করতে থাকে। একটি প্রশ্নের জবাব পেয়ে গেলে তারা আরেকটি প্রশ্ন নিয়ে এসে হাজির হয় এবং এই প্রশ্নের উপস্থাপন কখনোই শেষ হয় না। অপরদিকে যিনি একজন মুসলিম, তার মধ্যে ঈমান আছে। যিনি মুসলিম তিনি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান রাখেন, আল্লাহর আয়াত কোরআনের উপরে তিনি ঈমান রাখেন, কাজেই কোরআনের দেওয়া ব্যাখ্যাই একজন মুসলিমের জন্য যথেষ্ট। পাশাপাশি একজন মুসলিম জানেন নবীরা সমস্ত গুনাহ থেকে মাসুম বা নিষ্পাপ। আল্লাহ তাআলা নিজেই তার নবী রাসূলদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে, মন্দ বিষয় থেকে হেফাজত করেন, রক্ষা করেন। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, অনুমতি এবং সমর্থন অনুসারেই হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু করেছেন সেটা বৈধ এবং তার মাধ্যমে এই উম্মত ব্যাপকভাবে উপকৃত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েগুলোর মধ্যে দুইটি বিয়ের ক্ষেত্রে, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের ক্ষেত্রে, সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা ছিল, আর অন্যান্য বিয়েগুলোও আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। কাজেই এই বিষয়ে কোরআনের ব্যাখ্যাই একজন মুসলিমের জন্য যথেষ্ট। কিন্তু যে ব্যক্তি একজন ইসলাম বিদ্বেষী নাস্তিক কিংবা ওরিয়েন্টালিস্ট, সে কি কখনও কোরআনের আয়াত শুনে তৃপ্ত হবে? কখনোই হবে না, কারণ তার সমস্যা আরও গভীরে। কারণ সে তো কোরআনকে আল্লাহর বাণী বলেই স্বীকার করে না, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর রাসূল বলেই স্বীকার করে না। কাজেই তাদের সাথে ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব নিয়ে আলোচনা করার বদলে প্রথমে ফোকাস করা উচিত মূল বিষয়ে। তারা যখন কোনো বিষয়ে প্রশ্ন করে, তখন তাদেরকে প্রথমে পাল্টা প্রশ্ন করা উচিত, তুমি কি বিশ্বাস করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? তুমি কি বিশ্বাস করো কোরআন আল্লাহর বাণী? যদি না করো তাহলে কেন করো না? আগে এই বিষয় নিয়ে আলোচনা হবে, এরপর তোমাকে তোমার প্রশ্নের জবাব দেওয়া হবে। এর বাইরে গিয়ে যদি আমরা ইসলামের কোনো নিয়ম কিংবা তাদের উপস্থাপিত যে কোনো প্রশ্ন, সেইসবের জবাব দেওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাই, অমুক নিয়মটা কেন দেওয়া হলো, এটার কারণ কী, ওটার কারণ কী, এইসব প্রশ্ন আলোচনা শুধু শুধু সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এই যে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষেত্রে একজন প্রশ্নকর্তার উদ্দেশ্য বা মোটিভের গুরুত্ব, এবার চলুন এর পক্ষে কয়েকটি উদাহরণ জানা যাক। বুখারি এবং মুসলিম উল্লিখিত হাদিসে এসেছে, একবার একজন সাহাবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে প্রশ্ন করলেন, একজন হায়াজরত মহিলাকে পরবর্তীতে তার সিয়ামের কাজা আদায় করতে হয়, কিন্তু সেই হায়াজরত অবস্থায় তার তো সালাতও ছুটে যায়, সেই সালাতের কাজা আদায় করতে হয় না কেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এই প্রশ্নটি উপস্থাপন করা হলো। লক্ষ্য করুন এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কী জবাব দিয়েছেন। এই প্রশ্ন শুনেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাল্টা প্রশ্ন করলেন। তিনি বললেন, প্রশ্নকর্তাকে তিনি বললেন, তুমি কি একজন হারুরিয়া, তুমি কি একজন খারিজি? প্রশ্নকর্তা জবাব দিয়ে বললেন, না, আমি একজন হারুরিয়া নই, বরং আমি তো শুধু প্রশ্ন করেছি। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিয়ে বললেন, হায়াজরত নারীদেরকে পরবর্তীতে সিয়ামের কাজা করতে হয়, কারণ আল্লাহ তাআলা এর আদেশ দিয়েছেন, আর সেই সময়ে ছুটে যাওয়া সালাতের কাজা করতে হয় না, কারণ আল্লাহ তাআলা এর আদেশ দেননি। সুতরাং এটাই হচ্ছে সকল বিষয়ের মূল জবাব। আল্লাহ তাআলা যে বিষয়ের আদেশ দিয়েছেন সে কারণেই সেটা আমরা পালন করি, আর আল্লাহ তাআলা যে বিষয়ে নিষেধ করেছেন সে কারণেই আমরা সেই বিষয় থেকে বিরত থাকি। এই প্রসঙ্গে আরেকটি উদাহরণ, মক্কায় থাকাকালে মুসলিমরা সালাত আদায় করতেন বাইতুল মাকদিসের দিকে, অর্থাৎ জেরুজালেমের সেই আল আকসা মসজিদ সেই দিকে মুখ করে, সেটাই ছিল মুসলিমদের প্রথম কিবলা। এরপর সাহাবায়ে কেরাম যখন হিজরত করলেন, তখন আল্লাহ তাআলা নতুন নির্দেশ দিলেন যেন এখন থেকে কাবা বা মক্কার দিকে লক্ষ্য করে সালাত আদায় করা হয়। কোরআনের সূরা বাকারায় আল্লাহ তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন, এই আদেশ জারি করার পর যারা খাঁটি মুসলিম, যাদের অন্তরে বিশুদ্ধ ঈমান ছিল, তারা বলতে লাগলো, আমরা আল্লাহ তাআলার এই আদেশ শুনলাম এবং তা পালন করলাম। আর এই আদেশ জারি করার পর যারা কাফের এবং যারা মুনাফিক ছিল, যাদের অন্তরে ব্যাধি ছিল, তারা প্রশ্ন করতে লাগলো। তারা বলতে লাগলো, কী কারণে মুসলিমরা তাদের আগের কেবলা থেকে ফিরে গেল? জবাবে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি বলে দিন, পূর্ব পশ্চিম সমস্ত দিক তো আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথে চালান। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কেবলা পরিবর্তনের ঘটনা এই কারণে হয়েছিল যেন এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নিতে পারেন কারা রাসূলের অনুসারী আর কারা এই আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। সুতরাং ইসলামের যে কোনো বিধানের প্রতি একজন মুমিন একজন মুসলিমের মানসিকতা হচ্ছে, যখন আমরা জানব সেই বিধানটি আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে, তখন সেই ক্ষেত্রে আমাদের মানসিকতা হবে, আমরা শুনলাম এবং তা মেনে নিলাম। অপরদিকে কাফির মুশরিক মুনাফিক, তাদের মানসিকতা হচ্ছে তারা ইসলামের প্রত্যেকটি বিষয়কে প্রশ্ন করে এবং এর পেছনে কারণ তালাশ করতে চায়। তাদের সেই সব প্রশ্নের কোনো অর্থ হয় না এবং সেগুলো কখনও শেষও হয় না। যেমন তারা প্রশ্ন করতে পারে, সালাত কেন পাঁচ ওয়াক্ত করা হলো, কেন ছয় ওয়াক্ত করা হলো না, কেন জোহরের ফরজ সালাত চার রাকাত করা হলো, কেন আট রাকাত করা হলো না, কেন শুধুমাত্র রমজান মাসেই সিয়াম রাখতে হবে, কেন অন্য মাসে রাখতে হবে না। আর যদি বলা হয় রমাদানে কোরআন নাজিল হয়েছে, তখন তারা প্রশ্ন করবে, এই মাসেই কেন কোরআন নাজিল হলো, কেন অন্য কোনো মাসে নাজিল হলো না। এভাবে তাদের প্রশ্ন চলতেই থাকে। কাজেই এই ক্ষেত্রে একজন মুসলিমের মানসিকতা হচ্ছে সেটাই যা আমরা একটু আগে বলেছি, যখনই ইসলামের কোনো বিধান আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এসেছে বলে আমরা নিশ্চিত হব, তখন আমাদের জন্য এটাই সন্তোষজনক উত্তর হওয়া উচিত, সামিয়না ওয়া আতায়না, আমরা শুনলাম এবং তা মেনে নিলাম। সুতরাং যেই সকল ইসলাম বিদ্বেষী এবং নাস্তিকরা প্রশ্ন উপস্থাপন করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এতগুলো বিয়ে করলেন, এর সবচেয়ে উত্তম জবাব হচ্ছে, আল্লাহ তাআলা এর বৈধতা দিয়েছেন বলেই তিনি বিয়ে করেছেন। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য চারের অধিক বিয়ে করাকে বৈধতা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারের অধিক স্ত্রী গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা তার রাসূলের জন্য মিল্কে ইয়ামিন বা শরীয়ত সম্মত দাসী গ্রহণ করা বৈধতা দিয়েছেন, এ কারণেই তিনি মিল্কে ইয়ামিন বা শরীয়ত সম্মত দাসী গ্রহণ করেছেন। আর আল্লাহ তাআলা যদি চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈসা আলাইহিস সালামের মতো অবিবাহিত জীবন কাটাতে হবে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করতেন, একজন স্ত্রীও গ্রহণ করতেন না। সুতরাং এটাই হচ্ছে মূল জবাব। সূরা আহজাবের যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চারের অধিক স্ত্রী গ্রহণের বৈধতা দেওয়া হয়েছে, সেই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, খল ইসা তাল্লাকা মিন্দু নীল মিনিন, এই বিধান শুধুমাত্র আপনার জন্য, অন্য মুমিনদের জন্য নয়। যদি আপনি কোরআনের এই আয়াতের দলিল দিয়ে কোনো ইসলাম বিদ্বেষী কিংবা নাস্তিককে এই বিষয়ের জবাব দেওয়ার চেষ্টা করেন, তাহলে কি তারা এই জবাবে সন্তুষ্ট হবে? বাস্তবতা হচ্ছে তারা কখনোই এই জবাবে সন্তুষ্ট হবে না, কারণ তারা প্রশ্ন করবে অথবা নিজেদের অন্তরে এই সংশয় লুকিয়ে রাখবে যে কোরআন যে আল্লাহর বাণী এর প্রমাণ কী, এটা কি আমি বিশ্বাস করব কেন? অথবা তাদের মধ্যে অনেকে যেরকমটা বলে থাকে তারা সেই রকম জবাব দিবে। তারা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিজের সুবিধা মতো কোরআনের আয়াত বানিয়ে নিয়েছেন, এগুলো আল্লাহর কথা নয়, বরং এটা হচ্ছে মুহাম্মদের কথা, নাউজুবিল্লাহ। যখনই তাদেরকে কোনো বিষয়ে কোরআনের আয়াত থেকে দলিল দেওয়া হয়, তখন তারা বলে তিনি তার সুবিধা মতো এই বিষয়ের পক্ষে আয়াত বানিয়ে নিয়েছেন। অথচ এই বিষয়টা তারা ভেবে দেখে না, কোরআনে এমন বহু আয়াত রয়েছে যেই সকল আয়াতগুলো পালন করা আল্লাহর রাসূলের জন্য কষ্টসাধ্য বিষয় ছিল। কাজেই ওইসব ইসলাম বিদ্বেষীদের সাথে এভাবে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে লিপ্ত না হয়ে, অযথা সময় নষ্ট না করে তাদেরকে মূল বিষয়ের দিকে টেনে নিয়ে আসা উচিত, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা প্রসঙ্গে। এর বাইরে থাকলো মুসলিমদের প্রসঙ্গ। ইতিহাসের দিকে ফিরে তাকালে আমরা দেখতে পাই, ঐতিহাসিকভাবে মুসলিমরা কখনোই এইসব বিষয়ে প্রশ্ন উপস্থাপন করেনি, কারণ যুগে যুগে সারা বিশ্বের সব ধর্মে এবং সভ্যতাতেই একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণ করা একটি স্বাভাবিক ব্যাপার হিসেবে বিবেচিত হয়ে আসছে। কিন্তু গত 100 বছর বা এই আধুনিক নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নতুন বিশ্বব্যবস্থার যুগে এবং মানবরচিত বিধানের পৃথিবীতে এটাকে একটি সমস্যা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। অথচ এই বিষয়েও খেয়াল করলে দেখা যায়, ইসলাম বিদ্বেষীদের কাছে বহুগামিতা কোনো সমস্যা নয়, কিন্তু বহু বিবাহ একটি সমস্যা। পশ্চিমা বিশ্বে একজন নারী কিংবা একজন পুরুষ কতজনের সাথে সম্পর্ক স্থাপন করছে তার কোনো শেষ নেই, এই বিষয়গুলো তাদের কাছে কোনো সমস্যা নয়। এই ক্ষেত্রে তারা বলে, প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তার আনন্দ ফুর্তি করছে, এতে তোমার সমস্যা কী? অথচ একজন পুরুষ আল্লাহ তাআলার নিয়ম মেনে একাধিক স্ত্রী গ্রহণ করলে সেই বহু বিবাহের ক্ষেত্রে তারা নানা রকমের সমস্যা খুঁজে পায়। আর এভাবেই শয়তান তাদের কাছে মন্দ বিষয়গুলোকে সুন্দর করে দেখায়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, ওয়া যাইয়ানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখালো। কাজেই যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী গ্রহণের বিষয়ে প্রশ্ন উপস্থাপন করে, সেই প্রশ্নের জবাব আমরা উপস্থাপন করছি মূলত মুসলিমদেরকে উদ্দেশ্য করে, যেন ইসলাম বিদ্বেষীদের প্রচারিত অপপ্রচারের কারণে মুসলিমদের মধ্যে সংশয় ছড়িয়ে না পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহের আগে চলুন জেনে নেওয়া যাক, সাধারণভাবে একজন মুসলিম পুরুষের একাধিক স্ত্রী গ্রহণ করা, এই বিষয়ের হিকমত সম্পর্কে। আমরা জানি স্ত্রীদের মধ্যে পারস্পরিক ন্যায্যতা এবং সমতা রক্ষার ভিত্তিতে আল্লাহ তাআলা একজন পুরুষকে একাধিক স্ত্রী গ্রহণের বৈধতা দিয়েছেন 1, 2, 3 সর্বোচ্চ 4 জন পর্যন্ত। এই বিধানের হিকমত জানার আগে প্রথমে স্মরণ করিয়ে দেওয়া, একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণের বিষয়টি উম্মতে মুহাম্মদের মাধ্যমেই এই দুনিয়াতে প্রথম এসেছে, বিষয়টি এরকম নয়। যুগে যুগে দেশে দেশে বিভিন্ন ধর্ম এবং সভ্যতা এবং কালচারে বহু আগে থেকেই এই বিষয়টি স্বাভাবিকভাবে চলে এসেছে। পূর্ববর্তী নবীদের মধ্যে সুলাইমান আলাইহিসসালামের 99 জন স্ত্রী ছিলেন, একইভাবে দাউদ আলাইহিসসালাম, ইব্রাহিম, ইয়াকুব এবং অন্যান্য নবীদের ক্ষেত্রেও একাধিক স্ত্রী গ্রহণের বর্ণনা পাওয়া যায়। ইহুদি, খ্রিস্টান, হিন্দু সহ সকল ধর্মেই একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণ এর প্রচলন আছে। ইসলাম পূর্ব যুগে আরবদের মাঝে একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণের প্রচলন ছিল। সাহাবায়ে কেরাম অনেকেই যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তাদের কারো কারো 5 থেকে 8, 9 কিংবা 10 জন পর্যন্ত স্ত্রী ছিল। এরপর আল্লাহ তাআলা যখন 4 জন পর্যন্ত স্ত্রী রাখার বিধান নাজিল করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলেন 4 জন স্ত্রী রেখে বাকিদেরকে পৃথক করে দিতে। একজন পুরুষের একাধিক স্ত্রী গ্রহণ করা বা পলি জেনি, এর হিকমতের মধ্যে রয়েছে 1 নম্বর, উম্মতের সংখ্যা বৃদ্ধি। স্বাভাবিকভাবেই বিয়ে ছাড়া সন্তান লাভের কোনো বৈধ উপায় নেই, আর একজন পুরুষ একজন স্ত্রী থেকে যতজন সন্তান লাভ করতে পারেন একাধিক স্ত্রী থেকে আরও বেশি সন্তান লাভ করতে পারেন। দ্বিতীয়ত, পৃথিবীর অনেক দেশেই নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি, কাজেই একাধিক স্ত্রী গ্রহণের নিয়ম না থাকলে অনেক মহিলাই বৈবাহিক জীবনে প্রবেশ করতে পারবে না, বরং তারা সারা জীবন বিবাহবিহীন অবস্থায় কাটাবে, স্বামীহারা থেকে যাবে। তৃতীয়ত, বিভিন্ন কারণে মহিলাদের তুলনায় পুরুষদের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সংখ্যা বেশি, যেমন বিভিন্ন দুর্ঘটনা, বিপজ্জনক পেশায় কাজ করা কিংবা যুদ্ধ। যুগে যুগে যুদ্ধে পুরুষরাই মহিলাদের তুলনায় সংখ্যায় বেশি নিহত হয়ে আসছে, ফলে বহু মহিলা স্বামীহারা হয় এবং সাধারণত এইসব বিধবা মহিলাদেরকে কেউই তার প্রথমা স্ত্রী বানাতে চায় না। আর এই ক্ষেত্রে যখন বহু বিবাহের সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে এইসব বিধবা মহিলারা চাইলে অন্য পুরুষের দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ স্ত্রী হতে পারেন। চতুর্থ কারণ, অনেক পুরুষ এমন থাকতে পারেন যাদের জৈবিক চাহিদা বেশি, তাদের ক্ষেত্রে একজন স্ত্রী থাকাই যথেষ্ট নয়। যেমন মহিলাদের মাসের নির্দিষ্ট কিছু সময় মাসিক খাওয়া, অসুস্থ থাকা কিংবা সন্তান জন্ম পরবর্তী সময়ে নিফাস কিংবা নির্দিষ্ট বয়সের পর মহিলাদের মেনোপেজ হয়ে যাওয়া। এছাড়া মহিলাদের তুলনায় একজন পুরুষের যৌন সক্ষমতা দীর্ঘদিন সক্রিয় থাকে। এই ক্ষেত্রে কোনো পুরুষ যদি প্রয়োজন বোধ করেন তাহলে তিনি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারেন। পঞ্চম কারণ, যদি কোনো মহিলা বন্ধা হন কিংবা শারীরিক অক্ষমতার কারণে স্বামীর চাহিদা পূরণ করতে না পারেন, সেক্ষেত্রেও একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারেন। ষষ্ঠ কারণ, ইসলামের আরেকটি বিষয় হচ্ছে ঘরের বাইরে উপার্জনের কাজ। এই অর্থ উপার্জনের দায়িত্ব আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন, নারীদেরকে নয়। কাজেই যখন একজন নারী স্বামী মৃত্যুবরণ করে কিংবা কোনো অসহায় নারীর কোনো পুরুষ অভিভাবক মারা যায় তখন তাকে বাধ্য হয়ে অনেক কষ্টকর কাজে নামতে হয়। এর পরিবর্তে সেই নারী যদি কোনো পুরুষের স্ত্রী হিসেবে পারিবারিক জীবনে প্রবেশ করেন তাহলে তার উপর থেকে অর্থনৈতিক খরচ এবং ভরণ পোষণ এবং সামাজিক নিরাপত্তার এই বিষয়টি, এর যেই কষ্টকর দায়িত্ব এবং ভার, এই বোঝা থেকে সে মুক্তি পায়। এটিও অন্যতম হিকমত। এছাড়া এই বিধানের মধ্যে আরও অনেক হিকমত রয়েছে যা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যেমন বিয়ের মাধ্যমে বিভিন্ন বংশের মধ্যে পারস্পরিক সম্পর্ক, বন্ধুত্ব স্থাপন করা, শত্রুতা দূর করা ইত্যাদি। আল্লাহ তাআলা একজন পুরুষকে একাধিক স্ত্রী গ্রহণের বৈধতা দিয়েছেন। এই বিষয়ে অনেকেই আপত্তি জানিয়ে বলেন, একাধিক স্ত্রী গ্রহণ করলে স্ত্রীদের মধ্যে ঝগড়া লাগে, শত্রুতা তৈরি হয়, ফলে স্বামী সন্তানের উপরে নেতিবাচক কুপ্রভাব পড়ে। এর উত্তর হচ্ছে, একজন স্ত্রী থাকলেও যদি সে ঝগড়াটে স্বভাবের হয় তাহলে স্বামীর সাথে নিয়মিত ঝগড়া করে পরিবারে অশান্তি সৃষ্টি করতে পারে। আর একাধিক স্ত্রী থাকলে তারা একই বাড়িতে থাকবে কেন? তাদেরকে পৃথক বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সব স্ত্রীদেরকে এক বাড়িতে রাখতে বাধ্য করা স্বামীর জন্য বৈধ নয়। আর এই বিধানের ক্ষেত্রে আমাদেরকে স্মরণ রাখা প্রয়োজন, দুনিয়ার জীবন জান্নাত নয়, আবার জাহান্নামও নয়। এখানে কোনো কিছুই শতভাগ ভালো বা শতভাগ খারাপ এমন নয়। দুনিয়ার সব কিছুর মধ্যেই ভালো মন্দ মিশ্রিত থাকে। কাজেই ভালো মন্দ বিবেচনা করে একজন ব্যক্তি তার নিজের পরিস্থিতি এবং পরিবেশ অনুসারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। যদি কোনো পুরুষের জন্য একাধিক স্ত্রী গ্রহণ করা উপকারী হয় তাহলে সে গ্রহণ করতে পারে, আল্লাহ তাআলা এর বৈধতা দিয়েছেন, নিষেধ করেননি। আর যদি কারো ক্ষেত্রে এই বিষয়ে সমস্যার সম্ভাবনায় বেশি থাকে তাহলে সে এই বিষয় থেকে বিরত থাকবে এবং একজন স্ত্রী নিয়েই সন্তুষ্ট থাকবে। কাজেই একজন পুরুষকে একাধিক স্ত্রী বা 4 জন পর্যন্ত স্ত্রী গ্রহণ করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এই ক্ষেত্রে আবার কিছু বিশেষ মানুষ পাওয়া যায় যারা প্রশ্ন করেন, পুরুষের জন্য একাধিক স্ত্রী গ্রহণ করা বৈধ হলে নারীর জন্য একাধিক স্বামী গ্রহণ করা বৈধ নয় কেন? যদি আপনি সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এই প্রশ্নটা আসলে বিকৃত রুচির পরিচায়ক। এখানে বিস্তারিত আলোচনার পরিবর্তে শুধুমাত্র ইঙ্গিত বা ইশারা দেওয়াই যথেষ্ট। এখানে স্মরণ রাখতে হবে, নারী এবং পুরুষের মধ্যে বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পুরুষ হচ্ছে দাতা আর নারী হচ্ছে গ্রহীতা। সুতরাং দাতার তুলনায় গ্রহীতার সংখ্যাই বেশি হবে এটাই স্বাভাবিক, এর বিপরীতটি নয়। আর এই বিষয়ে সার কথা হচ্ছে, ইসলামের যে কোনো বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা যা নিয়ম দিয়েছেন আল্লাহ নিয়ম দিয়েছেন এ কারণেই সেটা বৈধ, আর আল্লাহ তাআলা যা নিষিদ্ধ করেছেন আল্লাহ নিষিদ্ধ করেছেন এ কারণেই সেটা অবৈধ। এটাই হচ্ছে ইসলামের যে কোনো বিধানের সবচেয়ে বড় হিকমত। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা যে বিধান ইসলামী শরীয়ত দিয়েছেন এটা হচ্ছে মানুষের সবচেয়ে পরিপূর্ণ জীবন বিধান। এই বিধানের মাধ্যমে যত রকমের ভালো কাজ আছে আল্লাহ তাআলা তার সবই পালন করার নির্দেশ দিয়েছেন। এমন কোনো ভালো কাজ নেই যা পালনের নির্দেশ দেওয়া হয়নি, আবার এমন কোনো মন্দ কাজ নেই যা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়নি। অর্থাৎ যত মন্দ কাজ রয়েছে আল্লাহ তাআলা তার সবগুলোই নিষিদ্ধ করেছেন এই ইসলামী শরীয়তের মাধ্যমে। কাজেই মানুষের জন্য এই কথা বলার আর কোনো সুযোগ অবশিষ্ট নেই যে অমুক কাজটি কেন পালনের নির্দেশ দেওয়া হলো না আর অমুক মন্দ কাজ থেকে কেন বিরত থাকার নির্দেশ দেওয়া হলো না। এবারে আসুন জানা যাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহের হিকমত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক বিধান সম্পর্কে কিছু বিশেষ নিয়ম কানুন দিয়ে আল্লাহ তাআলা সূরা আহজাবের যে আয়াত নাজিল করেছেন সেখানে আল্লাহ তাআলা বলেছেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুম وما ملكت يمينك مما أفاء الله عليك وبنات عمك وبنات عماتك وبنات خالك وبنات خالاتك اللاتي هاجرن معك وامرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها
হে নবী, আপনার জন্য আপনার স্ত্রীদেরকে হালাল করেছি যাদেরকে আপনি মোহরানা প্রদান করেছেন, আর হালাল করেছি শরীয়তসম্মত দাসীদেরকে যাদেরকে আল্লাহ আপনার অধীনস্থ করে দিয়েছেন, আরও বিয়ের জন্য বৈধ করেছি আপনার চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন এবং খালাতো বোনদের মধ্যে তাদেরকে যারা আপনার সাথে হিজরত করেছে। আর কোনো মুমিনা নারী যদি নিজেকে নবীর কাছে সমর্পণ করতে চায় আর নবী যদি তাকে বিয়ে করতে চান তাহলে সেও হালাল। খলিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এই বিধান শুধুমাত্র আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়। সূরা আহজাবের এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনে কিছু বিশেষ নিয়ম প্রযোজ্য যা অন্যান্য মুমিনদের জন্য নয়। কী সেই বিশেষ নিয়মগুলো? এক নম্বর, চারজনের অধিক স্ত্রী গ্রহণ করা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা তার রাসূলের জন্যই বৈধ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনার জন্য হালাল করেছি সেই সব স্ত্রীদেরকে যাদেরকে আপনি মোহরানা প্রদান করেছেন। এভাবে আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, এটা শুধুমাত্র আপনারই জন্য, অন্য মুমিনদের জন্য নয়। যখন এই আয়াত নাজিল হয় তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারের অধিক স্ত্রী ছিল, আর আল্লাহ তাআলা রাসূলের জন্য সেটা বৈধ করেছেন। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলকে শরীয়তসম্মত দাসী গ্রহণের বৈধতা দিয়েছেন। তবে মুমিনদের সাথে রাসূলের ক্ষেত্রে বিশেষ পার্থক্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর সেই দাসীরা পুনরায় কাউকে বিয়ে করতে পারবেন না বা বৈবাহিক জীবনে প্রবেশ করতে পারবেন না। তৃতীয় বিশেষ নিয়ম হচ্ছে একজন সাধারণ মুমিন মুসলিমের জন্য চাচাতো, ফুপাতো এবং খালাতো মামাতো বোনদেরকে বিয়ে করা বৈধ। এই ক্ষেত্রে সেই বোনেরা হিজরত করেছে কি না এটা দেখা জরুরি নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশেষ নিয়ম দিয়েছেন এটা যে তিনি তার চাচাতো, ফুপাতো, খালাতো কিংবা মামাতো বোনদের মধ্যে শুধুমাত্র তাদেরকেই বৈবাহিক সম্পর্কে রাখতে পারবেন কিংবা বিয়ে করতে পারবেন যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছে। যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেনি রাসূল তাদেরকে বিয়ে করতে পারবেন না। চতুর্থ বিশেষ নিয়ম হচ্ছে যদি কোনো মুমিনা নারী নিজেকে আল্লাহ রাসূলের কাছে মোহরানা ছাড়াই সমর্পণ করে আর রাসূল যদি তাকে বিয়ে করতে চান তাহলে সেই নারীকে বিয়ে করাও রাসূলের জন্য বৈধ। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কোনো নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করেননি, তবে আল্লাহ তাআলা এর বৈধতা দিয়েছিলেন। পঞ্চম বিশেষ নিয়ম হচ্ছে সাধারণ মুসলিমরা আহলে কিতাবী নারীদেরকে, অর্থাৎ যারা ইহুদি খ্রিস্টান, তাদেরকে বিয়ে করার বৈধতা আল্লাহ তাআলা দিয়েছেন। যদিও এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে, কারণ বর্তমানে যে সকল ইহুদি এবং খ্রিস্টানরা, তাদের ক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম বলেছেন এরা সেই আহলে কিতাবীদের অন্তর্ভুক্ত নয়, বরং এরা মুশরিকদের অন্তর্ভুক্ত হবে। তবে সাধারণভাবে আল্লাহ তাআলা আহলে কিতাবী নারীদেরকে, ইহুদি খ্রিস্টান নারীদেরকে বিয়ের বৈধতা দিয়েছেন সাধারণ মুসলিমদের জন্য। আর এই ক্ষেত্রে রাসূলের জন্য বিশেষ নিয়ম হচ্ছে ইহুদি খ্রিস্টান মেয়েদেরকে বিয়ে করা, তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করা আল্লাহ রাসূলের জন্য বৈধ নয়। তবে মিলকে ইয়ামিন বা শরীয়তসম্মত দাসীদের প্রসঙ্গ আলাদা, সেই ক্ষেত্রে দাসীদের ক্ষেত্রে তিনি ইহুদি খ্রিস্টানদেরকেও গ্রহণ করতে পারবেন। সুতরাং স্ত্রীদের ক্ষেত্রে আল্লাহ রাসূলের জন্য বিশেষ নিয়ম হচ্ছে তিনি শুধুমাত্র মুমিনা এবং মুসলিমা নারীদেরকেই বিয়ে করতে পারবেন। এভাবে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার রাসূলের জন্য বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে পাঁচটি বিশেষ নিয়ম বর্ণনা করেছেন। এরপর আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা অন্যান্য মুসলিমদের ক্ষেত্রে প্রযোজ্য বিধান উল্লেখ করে বলেছেন, আর মুমিনদের স্ত্রী এবং দাসীদের ব্যাপারে আমি যা নির্ধারণ করেছি তা আমি অবগত রয়েছি, আর আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনে প্রযোজ্য নিয়মকানুন সম্পর্কে সূরা আহজাবের তিনটি আয়াতে আলোচনা হয়েছে, সেগুলো হচ্ছে 50, 51, 52 নম্বর আয়াত। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلَا جُنَاحَ عَلَيْكَ ذَلِكَ أَدْنَى أَن تَقَرَّ أَعْيُنُهُنَّ وَلَا يَحْزَنَّ وَيَرْضَيْنَ بِمَا آتَيْتَهُنَّ كُلُّهُنَّ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي قُلُوبِكُمْ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَلِيمًا।
স্ত্রীদের মধ্য থেকে আপনি যাকে ইচ্ছা আপনার কাছে রাখতে পারেন, যাকে ইচ্ছা আপনার থেকে দূরে রাখতে পারেন, আর আপনি যাকে দূরে রেখেছেন তাকে কামনা করলে কোনো অপরাধ নেই, বরং এতে অধিক সম্ভাবনা রয়েছে যে এর মাধ্যমে তাদের চক্ষু শীতল থাকবে, তারা দুঃখ পাবে না, এবং আপনি যা প্রদান করবেন তাতে তারা সকলেই সন্তুষ্ট থাকবে। তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন, আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সহনশীল। এই আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আরও একটি বিশেষ নিয়মের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুউই ইলাইকা মান তাশা। স্ত্রীদের মধ্যে আপনি যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন এবং যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছিলেন যে স্ত্রীদের মধ্যে সময় বণ্টনের ক্ষেত্রে বা পালা নির্ধারণের ক্ষেত্রে সকলকে সমপরিমাণ সময় দিতে হবে, এজন্য তিনি বাধ্য ছিলেন না, বরং আল্লাহ তাআলা তাকে ছাড় দিয়েছিলেন। অর্থাৎ তিনি চাইলে যে কারো ক্ষেত্রে সময় বন্ধ রাখতে পারতেন, যে কাউকে বেশি সময় দিতে পারতেন, কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উদারতা এবং মহানুভবতার কারণে নিজের পক্ষ থেকে সকল স্ত্রীদের ক্ষেত্রে সমপরিমাণ সময় বণ্টন করতেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেছেন,
لا يحل لك النساء من بعد ولا أن تبدل بهن من أزواج ولا أن تبدل بهن من أزواج ولو أعجبك حسنهن إلا ما ملكت يمينك وكان الله على كل شيء رقيبا।
এরপর আপনার জন্য কোনো নারী হালাল নয় এবং তাদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও হালাল নয়, যদিও তাদের রূপ লাবণ্য আপনাকে মুগ্ধ করুক না কেন, তবে দাসীদের ব্যাপার ভিন্ন, আল্লাহ সর্ববিষয়ের উপরে সতর্ক দৃষ্টি রাখেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াহিল্লু লাকা নিসাউ মিন বা'দু, এরপর আর কোনো নারী আপনার জন্য বৈধ নয়। এই আয়াতের দুইটি ব্যাখ্যা রয়েছে। প্রথমত, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এরপর আর কোনো স্ত্রীকে বিয়ে করা আপনার জন্য বৈধ নয়, এবং বর্তমান স্ত্রীদের মধ্যে কাউকে তালাক দিয়ে তাদের পরিবর্তে অন্য কাউকে বিয়ে করাও আপনার জন্য বৈধ নয়। এই আয়াতটি যখন নাজিল হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী বর্তমান ছিলেন। সপ্তম হিজরির পরে কোনো এক সময়ে এই আয়াতটি নাজিল হয়েছে বলে আলেমরা তাফসিরে উল্লেখ করেছেন। সুতরাং এই আয়াতের মাধ্যমে জানা যাচ্ছে সেই 9 জন স্ত্রী চিরকাল আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে বহাল থাকবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদেরকে দুইটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় বেছে নেওয়ার অধিকার দিয়েছিলেন। একটি হচ্ছে দুনিয়ার জীবনে ভোগবিলাস লাভের উদ্দেশ্যে রাসূলের সঙ্গ ত্যাগ করা, আর অপরটি হচ্ছে দুঃখ কষ্ট যাই আসুক না কেন রাসূলের স্ত্রী হিসেবে দুনিয়াতে বহাল থাকা এবং বিপরীতে আখিরাতে আল্লাহর কাছ থেকে উত্তম পুরস্কার লাভ করা। যখন এই দুইটি বিষয় থেকে যে কোনো একটি বেছে নেওয়ার অপশন দেওয়া হয়েছিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা সকলেই বেছে নিয়েছেন দ্বিতীয় অপশনটি, অর্থাৎ তারা তাদের সংসার জীবনে আরামায়েশ কিংবা বিলাসিতার দাবি পরিত্যাগ করেছেন, অতিরিক্ত ভরণ পোষণের দাবি পরিত্যাগ করেছেন। এর বিনিময়ে সবাই বেছে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে বহাল থাকাকে। আর এরই পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা তার রাসূলের উপর নির্দেশ দিয়েছেন, এই নয়জন স্ত্রীর মধ্যেই আপনার বিবাহকে সীমিত রাখতে হবে, অর্থাৎ এই নয়জন স্ত্রী চিরকাল আপনার স্ত্রী হিসেবে বহাল থাকবেন। এই আয়াতে আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ালা আনতাবাদ্দালা বিহিন্না মিন আজওয়াজ, অর্থাৎ এদের পরিবর্তে অন্য স্ত্রী গ্রহণ করাও আপনার জন্য বৈধ নয়। অর্থাৎ সেই সময়ে যে নয়জন স্ত্রী বর্তমান ছিলেন তাদেরকে তালাক দিয়ে তাদের পরিবর্তে অন্য কোনো স্ত্রী গ্রহণ করা যাবে না। তবে তাফসিরে এসেছে, এই নয়জনের পরে আর কাউকে বিয়ে করা যাবে না, স্ত্রী হিসেবে গ্রহণ করা যাবে না, এই নিষেধাজ্ঞা ছিল সাময়িক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ দিকে আল্লাহ তাআলা এই নিষেধাজ্ঞা উঠিয়ে নেন। এবং সূরা আহজাবের এই আয়াতটি পূর্বের আয়াত অর্থাৎ 51 নম্বর আয়াতের মাধ্যমে রহিত হয়ে যায়, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুউউি ইলাইকা মান তাশা, স্ত্রীদের মধ্যে আপনি যাকে ইচ্ছা কাছে রাখতে পারেন অথবা যাকে ইচ্ছা দূরে রাখতে পারেন। সুতরাং লা ইয়াহিল্লুল্লাকা নিসাউ মিম বাদু, অর্থাৎ তাদের পরিবর্তে অন্য কোনো স্ত্রী গ্রহণ করাও আপনার জন্য বৈধ নয়। তাহলে এই আয়াতের অর্থ কি? এর ব্যাখ্যায় একদল মুফাসসির বলেছেন, সূরা আহজাবের 50 নম্বর আয়াতে যেইসব নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করা রাসূলের জন্য বৈধতা দেওয়া হয়েছে, তারা ব্যতীত অন্য কোনো নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হালাল নয়, এই কথাই বোঝানো হয়েছে এই আয়াতের মাধ্যমে। সুতরাং এই তাফসির অনুসারে সূরা আহজাবের 52 নম্বর আয়াতের মাধ্যমে নতুন কোনো বিধান আসেনি, বরং পূর্ববর্তী বিধানেরই তাকিদ বা গুরুত্ব আরোপ করা হয়েছে এবং ব্যাখ্যা প্রদান করা হয়েছে মাত্র। সুতরাং সার কথা হচ্ছে, লা ইয়াহিল্লুল্লাকা নিসাউ মিম বাদু, এই আয়াতের মাধ্যমে ওই নয়জনের পরে অন্য নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করা রাসূলের জন্য হারাম হয়ে যায়নি, বরং যেসব নারীকে বিয়ে করার আগেই হারাম করা হয়েছে সেই বিষয়কেই পুনরায় গুরুত্ব আরোপ করা হয়েছে। অর্থাৎ যেসব নারী সূরা আহজাবের 50 নম্বর আয়াতের অন্তর্ভুক্ত নন, অর্থাৎ যারা মুমিনা নন, যারা মুসলিমা নন, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃ কিংবা মাতৃ সম্পর্কীয় বোনদের মধ্যে, চাচাতো খালাতো মামাতো ফুফাতো বোনদের মধ্যে যারা হিজরত করেননি, তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা সেটাই পুনরায় গুরুত্ব আরোপ করা হয়েছে বা তাকিদ দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমরা স্মরণ করতে পারি, শুধুমাত্র বৈবাহিক জীবনে নয় বরং আরও অনেক কিছুতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে খাস বা বিশেষ কিছু নিয়ম প্রযোজ্য ছিল যা কিনা অন্যান্য মুসলিমদের থেকে আলাদা। যেমন মাক্কী জীবনের শুরুর দিকে রাতের সালাত কিয়ামুল লাইল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বাধ্যতামূলক বা ফরজ ছিল, যেটা অন্যান্য মুসলিমদের উপরে বাধ্যতামূলক ছিল না, যে বিষয়ে আল্লাহ তাআলা সূরা ইসরা এবং সূরা মুজাম্মিল সেখানে আলোচনা করেছেন। রাসূলের ক্ষেত্রে প্রযোজ্য বিশেষ বিধান এর আরও অনেক দৃষ্টান্ত রয়েছে, তবে আমরা সেই সব আলোচনার দিকে যাচ্ছি না। এবারে আসুন আমাদের এই সিরিজের একেবারে শেষ প্রসঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী গ্রহণের হিকমত প্রসঙ্গে। ইসলামের যে কোনো বিধানের হিকমত বা উপকারিতা বা ফায়দাগুলো কী কী, এটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। অতঃপর আলেমরা রাসূলের বৈবাহিক জীবন থেকে উম্মতের জন্য যে সকল উপকার নির্ধারণ করেছেন কিংবা আলোচনা করেছেন, আমরা শুধুমাত্র সেগুলোই উল্লেখ করছি। এক নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন আল্লাহর রাসূলের উন্নত এবং বিশুদ্ধ চরিত্রের সবচেয়ে শক্তিশালী দলিলগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর, তখন তিনি উম্মুল মুমিনীন খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন, আর তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। যখন রাসূল ছিলেন 25 বছরের একজন যুবক, তখন তিনি বিয়ে করলেন তার থেকে 15 বছরের বেশি একজন বিধবা মহিলাকে, যে নারীর পূর্বে একাধিক বিয়ে হয়েছিল এবং বেশ কয়েকজন সন্তান সন্তানাদি ছিল। এরপর খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর সংসার করেছেন, এবং এই দীর্ঘ 25 বছরে আল্লাহর রাসূল কোনো দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেননি। সুতরাং যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু বিবাহ নিয়ে নানা রকমের আপত্তিকর মন্তব্য করতে চায়, তাদের বিরুদ্ধে এই ঘটনাই অন্যতম শক্তিশালী দলিল। এর বাইরে আরও একটি ঘটনা স্মরণ করা যেতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত প্রচার করছিলেন, তখন কাফিররা আল্লাহর রাসূলের কাছে একটি প্রস্তাব নিয়ে এসেছিল, এবং তাদের পক্ষে কথা বলেছিল উতবা বিন রাবিয়া, সে আল্লাহ রাসূলকে আপোষের প্রস্তাব দিয়ে বলল, মুহাম্মদ, তোমাকে দাওয়াত বন্ধ করতে হবে। বিনিময়ে তুমি যদি চাও ধন সম্পদের মালিক হতে, আমরা তোমাকে আরবের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দেব। তুমি যদি চাও সুন্দরী নারী, তাহলে আমরা আরবের সেরা দশজন সুন্দরী নারীকে তোমার কাছে বিয়ে দেব। এভাবে উতবা বিন রাবিয়া আরও বেশ কিছু কথাই বলেছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, মা আলি ফিন নিসাই মিন হাজাতি, আমার জন্য মহিলার কোনো প্রয়োজন নেই। সুতরাং ইসলাম বিদ্বেষীরা রাসূলের বিরুদ্ধে যে সকল আপত্তিকর কথা বলে, যদি রাসূল তেমনই ব্যক্তি হতেন তাহলে তিনি সহজেই তাদের সেই প্রস্তাব গ্রহণ করতে পারতেন, যুবক বয়সে একাধিক সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল তা করেননি। অথচ সেই আরব সমাজে বহুবিবাহ ছিল একেবারেই স্বাভাবিক একটি ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহুবিবাহের আরেকটি গুরুত্বপূর্ণ হিকমত হচ্ছে তার ব্যক্তি জীবন সম্পর্কে জানা। একজন মানুষের ভালো মন্দ অনেক কিছুই বাইরের মানুষদের কাছে গোপন রাখা সম্ভব, কিন্তু পরিবারের মানুষের কাছে, ঘরের মানুষের কাছে অর্থাৎ স্ত্রীর কাছে প্রায় কোনো কিছুই একজন ব্যক্তির গোপন থাকে না। একজন মানুষের ভালো মন্দ সব কিছুর খবর তার স্ত্রী জানেন, যদি পুরোটা নাও জানেন তবুও অধিকাংশ বিষয় থেকে অনুমান করে বাকিটা বুঝতে পারেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে স্ত্রীদের সংখ্যা শুধু একজন বা দুইজন নয়, বরং সর্বমোট ১১ জন স্ত্রী ছিলেন। তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের খুঁটিনাটি প্রতিটি বিষয় পর্যবেক্ষণ করেছেন এবং সার্বিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে তারা অকুণ্ঠ ভাষায় প্রশংসা করেছেন। একবার জনৈক ব্যক্তি এসে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চেয়েছিল, আল্লাহ রাসূলের চরিত্র সম্পর্কে কিছু বলুন। জবাবে আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো না? কোরআনই হচ্ছে আল্লাহ রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ, কত উন্নত চরিত্রের ছিলেন তিনি। আরেকবার কয়েকজন সাহাবি উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জানতে চেয়েছিল, আমাদেরকে রাসূলের কিছু গোপন কথা বলুন। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, তার প্রকাশ্য জীবন আর গোপন জীবন উভয় জীবন তো একই রকমের। এই কথা বলার পর উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার মনে এই অনুভূতি জাগলো যে তিনি নিজের অজান্তেই আল্লাহ রাসূলের কোনো গোপন বিষয় ফাঁস করে দিলেন না, তো এ কারণে তিনি অনুতপ্ত হলেন। যখন রাসূলুল্লাহ ঘরে এলেন তখন উম্মে সালামা এই বিষয়ে জানালেন। জবাবে আল্লাহ রাসূল বললেন, তুমি যা করেছো ভালো করেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবন এবং চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আরও একটি বিষয় স্মরণ করা যেতে পারে, সেটা হচ্ছে সেই ইখতিয়ারের ঘটনা। সেই অবস্থায় আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে দুইটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়ার অপশন দিয়েছিলেন। অর্থাৎ তারা যদি ভোগবিলাস কামনা করেন তাহলে আল্লাহ রাসূল তার ব্যবস্থা করে দেবেন এবং তাদেরকে দাম্পত্য জীবন থেকে উত্তমভাবে বিদায় করে দেবেন। আর যদি আল্লাহ এবং তার রাসূলকেই কামনা করেন তাহলে দুনিয়ার দুঃখ কষ্ট সহ্য করে হলেও তার সাথে থাকতে হবে এবং বিনিময়ে আল্লাহ তাআলা আখিরাতে মহাপুরস্কার দিবেন। তখন উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা কোন বিষয়টি বেছে নিয়েছিলেন? তারা প্রত্যেকেই বেছে নিয়েছিলেন আল্লাহর রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়া এটা কোনো সহজ বিষয় ছিল না। আল্লাহ রাসূলের জীবন ছিল একেবারেই সাদামাটা। তিনি মাটিতে ঘুমাতেন, সাধারণ কাপড় পরতেন, বেশিরভাগ দিন এক বেলা খেয়ে কিংবা না খেয়ে কাটিয়ে দিতেন, এভাবেই চলে যেত দিনের পর দিন। রাতে ঘরে একটি বাতি জ্বালানোর মতো প্রয়োজনীয় ব্যবস্থা থাকত না। এমন একজন মানুষের স্ত্রী হয়ে সংসার জীবন কাটিয়ে দেওয়া এটা সহজ কোনো বিষয় ছিল না। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা তারা সবাই মিলে তাদের সংসারের খরচ বাড়ানোর আবেদন করেছিলেন। এরপর যখন তাদেরকে সেই দুইটি বিষয়ের মধ্য থেকে একটি বিষয় বেছে নেওয়ার অপশন দেওয়া হয়েছিল তখন তারা সবাই বেছে নিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুতরাং দুনিয়াতে কষ্টের জীবনের বিনিময়ে হলেও তারা আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবেই থাকতে চেয়েছেন এবং এ থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত উন্নত চরিত্রের অধিকারী ছিলেন, জীবনসঙ্গী হিসেবে তিনি কত উত্তম ব্যক্তি ছিলেন। সমস্ত স্ত্রীদের কাছ থেকে শর্তহীন ভালোবাসা এবং প্রশংসা পাওয়া আল্লাহ রাসূলের উন্নত চরিত্রের অন্যতম উজ্জ্বল দলিল। এরপরেও যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আপত্তিকর কথা বলে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এই অংশগুলো দেখেও না দেখার ভান করে, তারা ইচ্ছা করেই সেই সকল বিষয়ে প্রচার করে, আর এর উদ্দেশ্য সাধারণ মুসলিমদেরকে বিভ্রান্ত করা। কাজেই আল্লাহ তাআলা সেই সকল মন্দ ব্যক্তিদেরকে ধ্বংস করুন, অপমানিত করুন, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লাঞ্ছিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনের দ্বিতীয় হিকমত, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর আল্লাহ রাসূল যাকে বিয়ে করেছিলেন তিনি হচ্ছেন সাউদা রাদিয়াল্লাহু আনহা। তখন সাউদা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল ৫৫ বছর আর তিনি ছিলেন একজন বিধবা মহিলা যার একাধিক সন্তান ছিল। তাকে বিয়ে করার কারণ সাউদা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনাতেই আমরা উল্লেখ করেছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শোকাহত। তিনি মন খারাপ করে থাকতেন, তার ঘর সংসার দেখাশোনা করার মতো কেউ ছিল না। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার মেয়ের মধ্যে দুইজন ছিলেন স্বামীর ঘরে, আর বাকি দুইজন তাদের বয়স কম ছিল, তারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে। সেই ঘর সংসার এবং মেয়েদেরকে দেখাশোনা করার জন্য একজন মা প্রয়োজন ছিল। সাউদা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার মাধ্যমে সেই প্রয়োজন পূরণ হয়েছে। পাশাপাশি সাউদা রাদিয়াল্লাহু আনহা নিজেও ছিলেন একজন অসহায় বিধবা নারী। তিনি ছিলেন তার পরিবার এমনকি তার সম্পূর্ণ গোত্রে একাই মুসলিম। আর সেই সময়ে প্রথমে একজন বিধবা নারী হওয়া, পাশাপাশি পুরো বংশে বা পরিবারে একা মুসলিম হওয়া, এটা ছিল একটি বিরাট পরীক্ষা। কাজী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে আসার মাধ্যমে, আল্লাহ রাসূলের স্ত্রী হওয়ার মাধ্যমে তিনি সেই কঠিন পরীক্ষা অসহায় অবস্থা থেকে মুক্তি পেয়েছেন। এবং আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে শুধুমাত্র আয়েশা এবং জায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহুমা ছাড়া প্রত্যেকেই ছিলেন বিধবা। আর এক্ষেত্রে আরও লক্ষণীয় বিষয় হচ্ছে, তারা যে কোনো সাধারণ বিধবা নারী এমন ছিলেন না, বরং তাদের প্রত্যেকের জীবনেই ইসলামের জন্য ত্যাগ এবং সংগ্রামের অনেক দৃষ্টান্ত ছিল। সুতরাং তাদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তাদের সেই আত্মত্যাগের স্বীকৃতি এবং পুরস্কার দিয়েছেন। কারণ একজন মহিলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হওয়ার থেকে সর্বোচ্চ সম্মানের বিষয় আর কিছুই হতে পারে না। সেই বিধবা নারীদেরকে বিয়ে করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভরণ পোষণের রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন এবং তাদের সন্তানদেরকেও দেখাশোনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দৃষ্টান্ত অনুসরণ করে সাহাবীরাও বিধবা নারীদেরকে বিয়ে করেছেন এবং তাদেরকেও পরিবারের অংশ করে নিয়েছেন। ফলে সমাজে সামগ্রিকভাবে বিধবা নারীরা তাদের উপরে যে অর্থনৈতিক বোঝা বহনের কষ্টকর দায়িত্ব, সেটা থেকে মুক্তি পেয়েছে, সামাজিকভাবে নিরাপত্তা পেয়েছে। আর স্ত্রীদের মধ্যে দুইজন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং জায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা, তাদের দুইজনের বিয়ের ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই দুইজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করা, এটা ছিল রাসূলের প্রতি সরাসরি আল্লাহ তাআলার নির্দেশ। এই দুইটি বিয়ে হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশে। আর আশ্চর্যের বিষয় হচ্ছে, এই দুইটি বিয়ে নিয়েই ইসলাম বিরোধীরা সবচেয়ে বেশি কথা বলে, সবচেয়ে বেশি অপপ্রচারণা চালায়। এ থেকেই বোঝা যায় এই বিয়ের অন্যতম হিকমত হচ্ছে মুমিনদের থেকে মুনাফিকদেরকে পৃথক করা, যাদের অন্তর ব্যাধিগ্রস্ত তাদেরকে পৃথক করা। আল্লাহ তাআলাই এই বিষয়ে সবচেয়ে ভালো জানেন। এই সিরিজের পূর্ববর্তী জীবনী আলোচনায় আমরা উল্লেখ করেছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের নির্দেশ দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল করে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে প্রথমে উদ্যোগী হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন, বিষয়টি এমন ছিল না। বরং সেই আলোচনায় আমরা উল্লেখ করেছি, খাওলা বিনতু হাকিম রাদিয়াল্লাহু আনহা, তিনি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে এসেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে। তখন খাওলা রাদিয়াল্লাহু আনহা তিনি নিজেই নিজের পক্ষ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর আল্লাহ রাসূল তখন তাতে সম্মতি জানিয়েছিলেন। এছাড়া আরও স্মরণ করা যেতে পারে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে বয়সে বিয়ে করা হয়েছিল সেটাও সেই সমাজে ছিল একটি স্বাভাবিক ব্যাপার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি বিয়ের প্রস্তাব পাঠানোর আগেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ের আলোচনা হয়েছিল অন্য একজন ব্যক্তির সাথে। পরবর্তীতে সেই আলোচনা ভেঙে যায় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল। আর জায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে সরাসরি আল্লাহ তাআলা আয়াত নাজিল করে তাকে আল্লাহ রাসূলের সাথে বিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেছেন, ও জাওয়াজনা কাহা, আর তাকে আমি আপনার সাথে বিয়ে দিলাম। এ কারণেই উম্মুল মুমিনিন জায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা অন্যান্য স্ত্রীদের উপরে গর্ব করে বলতেন, আপনাদের সবার বিয়ে হয়েছে অভিভাবকের মাধ্যমে, আর আমার বিয়ে হয়েছে সরাসরি আল্লাহর নির্দেশে আসমান থেকে আয়াত নাজিল করে। আর উম্মুল মুমিনিন জায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহার বিয়ের হিকমত সম্পর্কে আমরা তার জীবনী আলোচনাতেই বিস্তারিত উল্লেখ করেছি। সেই বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা তৎকালীন আরব সমাজে প্রচলিত একটি কুপ্রথার অবসান ঘটিয়েছিলেন, অর্থাৎ পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা কিংবা পালক পুত্রের স্ত্রীকে নিজের পুত্রবধূ মনে করা, এই সকল বিধান আল্লাহ তাআলা বাতিল করে দিয়েছিলেন। সম্মানিত শ্রোতা, এই পর্যন্ত আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ১১ জন স্ত্রীর মধ্যে ৪ জন সম্পর্কে কথা বলেছি। তারা হচ্ছেন খাদিজা, সাউদা, আয়েশা এবং জায়নাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু আনহা। আর বাকি স্ত্রীদের ক্ষেত্রে তাদেরকে বিয়ে করার যে সকল হিকমত উলামায়ে কেরাম চিহ্নিত করেছেন, তার মধ্যে দুইটি পয়েন্ট হচ্ছে, একদিকে ইসলামী বন্ধন মজবুত করা এবং দ্বিতীয়ত বিভিন্ন গোত্রের সাথে রাজনৈতিক সম্পর্ক স্থাপন ও শত্রুতা দূরীকরণ করা। আর যেসব স্ত্রীকে বিয়ে করার মাধ্যমে এই উদ্দেশ্যগুলো পূরণ হয়েছে তাদের মধ্যে রয়েছেন হাফসা বিনতে ওমর ইবনুল খাত্তাব, উম্মে সালামা, জুয়াইরিয়া বিনতুল হারিস, উম্মে হাবিবা, সাফিয়া বিনতু হুয়াই, মাইমুনা বিনতুল হারিস এবং জায়নাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহুন্না। তাদের প্রত্যেকের বিয়ের হিকমত সম্পর্কেই আমরা যার যার জীবনী আলোচনাতে বিস্তারিত উল্লেখ করেছি। তবুও রেকর্ডিংয়ের স্বার্থে এই বিষয়গুলোকে সংক্ষেপে আমরা আরও একবার এক এক করে উল্লেখ করছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পর তৃতীয় হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন উম্মুল মুমিনিন হাফসা বিনতু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমাকে। এই বিয়ের মাধ্যমে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো ওমর ইবনুল খাত্তাবের সাথেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক মজবুত হয়। আবু বকর এবং ওমর তারা দুইজন রাসূলের শ্বশুর হয়ে যান, আর এই দুইজন ছিলেন সাহাবিদের মধ্যে তুলনামূলকভাবে বয়স্ক। আর যুবক সাহাবিদের মধ্যে ওসমান এবং আলীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মেয়েদেরকে বিয়ে দিয়েছিলেন। ওসমানের সাথে বিয়ে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন মেয়েকে, অর্থাৎ একজনের মৃত্যুর পর আরেকজনকে, প্রথমে রুকাইয়া, এরপর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহুমাকে। আর আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিয়ে দেওয়া হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে। সুতরাং এভাবে বিয়ের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘনিষ্ঠ সাহাবিদের সাথে বিদ্যমান মজবুত সম্পর্ককে আরও মজবুত করেছেন, আরও দৃঢ় করেছেন। চতুর্থ হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে। উম্মে সালামা ছিলেন বনু মাখজুম গোত্রের মেয়ে, আর এই গোত্রের একজন দুর্ধর্ষ বীর যোদ্ধা ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ, যিনি ছিলেন তখনও পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাফেরদের শীর্ষ সেনাপতিদের একজন। উম্মে সালামা ছিলেন খালিদ বিন ওয়ালিদের চাচাতো বোন। উম্মে সালামাকে বিয়ে করার পর ধীরে ধীরে খালিদ ইবনুল ওয়ালিদ এর মনে পরিবর্তন আসতে শুরু করে, শত্রুতা হ্রাস পেতে থাকে। আর যখন হুদাইবিয়ার চুক্তি হয়ে যায়, এরপর খালিদ ইবনুল ওয়ালিদ নিজেই এসে সরাসরি আল্লাহ রাসূলের সাথে দেখা করেন এবং ইসলাম গ্রহণ করেন রাদিয়াল্লাহু আনহু। পঞ্চম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেন বনু মুস্তালিক গোত্রের সর্দারের মেয়ে জুয়াইরিয়া বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহাকে। আর সেই বিয়ের ফলে সাহাবায়ে কেরাম বনু মুস্তালিক গোত্রের 100 পরিবার বা 700 বন্দীকে যুদ্ধবন্দী থেকে মুক্তি দিয়েছিলেন, কারণ সেই বিয়ের কারণে বনু মুস্তালিক গোত্রের লোকজন হয়ে যান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর বাড়ির লোকজন। তাদেরকে মুক্তি দেওয়ার কারণে সেই ঘটনায় মুগ্ধ হয়ে বনু মুস্তালিকের লোকেরা ইসলাম গ্রহণ করে। এমনকি জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার পিতা হারিস নিজেও মদিনায় এসে রাসূলের সাথে দেখা করেন এবং ইসলাম কবুল করেন। সপ্তম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে। উম্মুল মুমিনিন উম্মে হাবিবার পিতা ছিল আবু সুফিয়ান, যে ছিল কাফেরদের শীর্ষ নেতা। রাসূলের সাথে তার মেয়ে উম্মে হাবিবার বিয়ে হয়েছে এই খবর শুনে আবু সুফিয়ান খুশি হয়েছিল এবং পাত্র হিসেবে আল্লাহ রাসূলের প্রশংসাই করেছিল। সেই বিয়ে উপলক্ষে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়েছিলেন, আসাল্লাহু আইয়াজআলা বাইনাকুম ওয়া বাইনাল্লাযিনা আদাইতুম মিনহুম মাওয়াদ্দা ওয়াল্লাহু কাদির ওয়াল্লাহু গাফুরুর রহিম। যারা তোমাদের শত্রু আশা করা যায়, আল্লাহ তাদের মধ্যে এবং তোমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন, আল্লাহ সবই করতে পারেন, আর আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আর শেষ পর্যন্ত এই আয়াতের কথাই সত্যি হয়েছিল। ধীরে ধীরে আবু সুফিয়ানের অন্তর থেকে শত্রুতা দূর হয়ে যায়, আর মক্কা বিজয়ের আগের রাতে তিনি ইসলাম কবুল করেন। সপ্তম হিজরিতে খায়বার যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন ইহুদিদের সর্দার হুয়াই বিন আখতাবের মেয়ে সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বন্দীদের মধ্য থেকে সাফিয়াকে বেছে নিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, বিষয়টি এমন নয়। বরং সাফিয়া রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনায় আমরা উল্লেখ করেছি, প্রথমে সাফিয়াকে বণ্টন করা হয়েছিল সাহাবি দেহিয়া আল কালবি রাদিয়াল্লাহু আনহুর কাছে। পরবর্তীতে একজন সাহাবির আপত্তির ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়াকে তার স্ত্রী হিসেবে গ্রহণ করেন, কারণ সাফিয়া রাদিয়াল্লাহু আনহার যে মান এবং মর্যাদা, অর্থাৎ তিনি ছিলেন একজন গোত্রপ্রধানের মেয়ে, সেই অনুসারে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেই সাফিয়াকে মানায়। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু আনহাকে ইসলাম গ্রহণ এবং বিয়ের প্রস্তাব দেন। সাফিয়া রাদিয়াল্লাহু আনহা উভয় প্রস্তাবই গ্রহণ করেছিলেন। সেই বিয়ের মাধ্যমে প্রত্যাশিত ছিল অন্যান্য গোত্রের মতো ইহুদিদের অন্তর থেকেও শত্রুতা দূর হবে। যদিও এই বিয়ের পর পরিস্থিতির কারণে বাধ্য হয়ে ইহুদিরা এমনিতেই শত্রুতা দূর করতে বাধ্য হয়, কারণ তখন তারা ছিল পরাজিত আর মুসলিমরা ছিল বিজয়ী। মুসলিমদের অনুগ্রহের ভিত্তিতে তারা কিছুদিনের জন্য খাইবারে বসবাস করার অনুমতি পায়। আল্লাহ রাসূল চেয়েছিলেন এই বিয়ের মাধ্যমে ইহুদিদের অন্তর থেকে শত্রুতা দূর হোক, কিন্তু ওরা তো ইসলামের চিরশত্রু, কিয়ামত পর্যন্ত কখনোই ওদের শত্রুতা দূর হবার নয় এবং দূর হবেও না। আর সপ্তম হিজরিতে উমরাতুল কাজা আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহাকে। মাইমুনার পিতা আল হারিস ইবনে হাজন, তিনি ছিলেন বনু হিলাল গোত্রের একজন সর্দার। এই বনু হিলাল ছিল নাজদের একটি গোত্র, আর নাজদের অধিবাসীরা ইসলামের বিরুদ্ধে শত্রুতা করত। মাইমুনা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পর থেকে নাজদের অধিবাসীদের অন্তরে ধীরে ধীরে শত্রুতা হ্রাস পায়। একসময় তারা ধীরে ধীরে সবাই ইসলাম গ্রহণ করতে থাকে। উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু আনহার পিতা ছিলেন বনু হিলাল গোত্রের একজন সর্দার, পাশাপাশি মাইমুনার বোনেদের মাঝে একজনের বিয়ে হয়েছিল নাজদের একজন সর্দারের সাথে। এর আগে একই গোত্রের মধ্যে আরেকজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল মুমিনীন হিসেবে গ্রহণ করেছিলেন এবং তিনি হচ্ছেন জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু উম্মুল মুমিনীন জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহা বিয়ের মাত্র কয়েক মাস পরেই ইন্তেকাল করেন। এ কারণে তার বিয়ের মাধ্যমে বনু আমর ইবনে হিলাল অর্থাৎ নাজদের সেই গোত্রগুলোর সাথে সুসম্পর্ক তৈরি করার মতো যথেষ্ট সময় পাওয়া যায়নি। আর আমরা আগেই উল্লেখ করেছি উম্মুল মুমিনীন জাইনাব বিনতু খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন উম্মুল মুমিনীন মাইমুনা বিনতুল হারিস রাদিয়াল্লাহু আনহার বৈপিত্রীয় বোন। আর স্ত্রীদের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে মিল্কি ইয়ামিন বা শরীয়ত সম্মত দাসী হিসেবে গ্রহণ করেছিলেন তাদের মধ্যে দুইজন মারিয়া এবং রাইহানা ছিলেন যথাক্রমে খ্রিস্টান এবং ইহুদি। পরবর্তীতে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। সুতরাং শুধুমাত্র আরবের মুশরিক গোত্রগুলো নয়, ইহুদি খ্রিস্টানদের সাথে সুসম্পর্ক তৈরি করার উপায়ও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবনের মধ্যে। বিভিন্ন গোত্রের সাথে রাজনৈতিকভাবে সুসম্পর্ক তৈরি করা এবং শত্রুতা দূরীকরণের ক্ষেত্রে এই বিয়েগুলোর গুরুত্ব কতটা বেশি সেটা তৎকালীন সময়ের ইতিহাস যারা জানেন তারা সহজেই বুঝতে পারবেন। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বিয়ের মাঝে যে অশেষ হিকমত এবং উপকারিতা রয়েছে তার কিছু অংশ আমরা সহজেই দেখতে পারছি। এছাড়াও আরও অনেক হিকমত রয়েছে যা অল্প কথায় বলে শেষ করা সম্ভব নয়। তার মধ্যে কয়েকটি পয়েন্ট হচ্ছে, একাধিক স্ত্রী গ্রহণের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের খুঁটিনাটি বিষয়ের বিস্তারিত বর্ণনা সংরক্ষিত হয়েছে এবং ইসলামী শিক্ষার বিস্তার ঘটেছে। উম্মুল মুমিনীনদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একাই 2210টি হাদিস বর্ণনা করেছেন। আর ইসলামী আইনশাস্ত্র বা ফিকহের প্রায় চার ভাগের এক ভাগ গড়ে উঠেছে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতামতের ভিত্তিতে। সুতরাং ভেবে দেখুন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করতেন তাহলে ইসলামী জ্ঞানের কত বিরাট একটি অংশ আমরা হারিয়ে ফেলতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যথাক্রমে উম্মে সালামা, মাইমুনা, উম্মে হাবিবা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুন্না। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, পুরুষ সাহাবিরা তারা আল্লাহ রাসূলের সাথে থাকতেন ঘরের বাইরে। ঘরের বাইরের জীবনে রাসূলের বিভিন্ন খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণ করতেন তারা। রাষ্ট্রের নেতা হিসেবে, যোদ্ধা হিসেবে, শিক্ষক হিসেবে কিংবা বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক লেনদেনের ক্ষেত্রে রাসূলের আচার আচরণ, ঘটনা এগুলো তারা সংরক্ষণ করেছেন, বর্ণনা করেছেন। কিন্তু আল্লাহ রাসূল তো ঘরের জীবনেও আমাদের জন্য আদর্শ, পরিবারের ক্ষেত্রেও আমাদের জন্য আদর্শ। যদি আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী না থাকতো তাহলে আমরা তার ঘরের জীবন সম্পর্কে বিস্তারিত কীভাবে জানতাম? একজন স্ত্রী যতটুকু বর্ণনা করেছেন নিঃসন্দেহে একাধিক স্ত্রীর মাধ্যমে তার থেকে আরও অনেক বেশি বিষয় এবং বৈচিত্র্যময় বিষয়ে আমরা বর্ণনা পেয়েছি। এভাবে আল্লাহ রাসূলের একাধিক স্ত্রী গ্রহণের মাধ্যমে এই উম্মত বিরাটভাবে উপকৃত হয়েছে। পাশাপাশি মহিলা সমাজে ইসলামের বিস্তার এটিও ছিল সেই সব বিয়ের অন্যতম হিকমত। ইসলামী শরীয়তে বিভিন্ন মাসালা মাসাইল এবং নিয়মকানুন আছে যেগুলো নারীদের সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ হায়েজ নেফাস থেকে পবিত্রতার বিষয়টি, এগুলো একজন পুরুষের পক্ষে বর্ণনা করা বেশ অস্বস্তিকর। কাজেই মহিলা সাহাবিরা এসব বিষয়ে জানার জন্য উম্মুল মুমিনীনদের কাছে আসতেন, আর তখন উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না তারা আল্লাহ রাসূলের কাছ থেকে সেই সব বিষয় নিয়ে সেগুলো বর্ণনা করতেন অন্যান্য নারীদের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা প্রত্যেকেই ছিলেন এক একজন শিক্ষিকা। উম্মতের নারী পুরুষদেরকে তারা শিক্ষা দিয়েছেন, তাদের মাঝে ইলমের বিস্তার ঘটিয়েছেন। এভাবে কোনো একজন ব্যক্তি যদি চিন্তা করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী গ্রহণের মধ্যে আরও অনেক হিকমত বের করতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং এই বিষয়ে সার কথা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈবাহিক জীবনের মাধ্যমে উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না তারা যেভাবে দুনিয়া আখিরাতে সম্মানিত হয়েছেন, সৌভাগ্যবতী হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে পেয়েছেন, ঠিক তেমনিভাবে উম্মত হিসেবে আমরাও অশেষ উপকার পেয়েছি। আর এরই মাধ্যমে আমরা চলে এসেছি উম্মাহাতুল মুমিনীন সিরিজের একেবারে শেষ অংশে। সম্মানিত শ্রোতা, এই সিরিজে আমরা আলোচনা করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সহধর্মিনী বা আজওয়াজে মুতাহহারাত রাদিয়াল্লাহু আনহুন্না তাদের জীবনী, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীগণ মুমিনদের মা। তারাই ছিলেন এই উম্মতের শ্রেষ্ঠ নারী। তাদের জীবনী জানতে হবে কারণ তারা আমাদের মা। তাদের জীবনী জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাহ জানার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের জীবন সম্পর্কে জানার জন্য জানতে হবে উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্নাদের জীবনী। তারাই ছিলেন নারীকুলের শ্রেষ্ঠ এবং আদর্শ রোল মডেল। পারিবারিক জীবনেও তারা আমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ। স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক ভালোবাসা এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার জন্যও জানতে হবে তাদের জীবনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার স্ত্রীদেরকে তারবিয়াত দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, সেই বিষয়ে জানার জন্য জানতে হবে তাদের জীবনী। আত্মশুদ্ধি অর্জন এবং অন্তরে প্রশান্তি অর্জনের জন্য, উম্মুল মুমিনীনদের প্রতি ভালোবাসা অর্জনের জন্য, তাদেরকে শ্রদ্ধা করার জন্য এবং মুসলিম হিসেবে আমাদের সেলফ আইডেন্টিটি বা আত্মপরিচিতি নির্মাণের জন্যও জানতে হবে তাদের জীবনী। আর পাশাপাশি তাদের ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা যেসব অপবাদ দেয় সেগুলো থেকে তাদের মর্যাদা রক্ষার জন্যও অন্যতম একটি মাধ্যম হচ্ছে উম্মাহাতুল মুমিনীন রাদিয়াল্লাহু আনহুন্না, তাদের জীবনী অধ্যয়ন করা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করা এবং নিজেদের জীবনে প্রয়োগ করা। সবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের মায়েদের এই ঘটনাবহুল জীবন আলোচনা, এই সিরিজ থেকে শিক্ষা নিয়ে সেগুলো যেন আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, যেন এর মাধ্যমে আমরা সবাই উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা জান্নাতে আমাদের মায়েদের মর্যাদা আরও বাড়িয়ে দিন, আর আমাদেরকেও জান্নাতুল ফিরদাউস দান করুন, যেন জান্নাতে গিয়ে আমরা আমাদের মায়েদের সাক্ষাৎ লাভ করতে পারি এবং তাদের খেদমত করে ধন্য হতে পারি, রাদিয়াল্লাহু আনহুন্না। সম্মানিত শ্রোতা, আপনাদের প্রতি আমাদের সবশেষ নিবেদন হচ্ছে এই, যদি আপনি এই সিরিজের শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনা শুনে থাকেন, তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে এই আলোচনাগুলো শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের মাঝে। এভাবে খুব সহজেই এই বরকতময় কল্যাণময় কাজে আপনি নিজেও শরিক হতে পারেন এবং অশেষ নেকি হাসিল করতে পারেন। এভাবে খুব সহজেই আপনি নিজেও দাওয়াতের কাজে অংশগ্রহণ করতে পারেন। এভাবে এই পুরো সিরিজটি প্রস্তুত করতে যারা শ্রম দিয়েছেন তাদের সমপরিমাণ সওয়াবের একটি অংশ আপনি নিজেও লাভ করতে পারেন, যদি আপনি এই অডিওগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেন। এই অডিও আলোচনা, এই সিরিজ, এটা শুধুমাত্র কাহিনী শোনার জন্য নয়, সময় কাটানোর জন্য নয়, কিংবা কোনো বিনোদনের জন্য নয়, বরং আমাদের জীবনে প্রয়োগ করার জন্য। নারী পুরুষ নির্বিশেষে সকলের জীবনে প্রয়োগ করার মতো এবং উপকৃত হওয়ার মতো বহু ঘটনা বর্ণিত হয়েছে পুরো সিরিজ জুড়ে। আরও একবার সবশেষে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।